ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন মঙ্গলবার বর্তমান প্রশাসনের মন্থর টিকা কর্মসূচির সমালোচনা করেছেন। তিনি বলেন, এই প্রশাসন টিকা বিতরণে এখনও অনেক পিছিয়ে রয়েছে। জো বাইডেন বলেন, তিনি দায়িত্ব নেবার প্রথম 100 দিনে 10 কোটি টিকাদান বাস্তবায়ন করবেন এবং সেজন্য তাকে আগ্রাসী হতে হবে, তবেই তা সঠিক পথে এগোবে। বিশেষজ্ঞদের অবহিতকরণের পর বাইডেন বলেন, দেশের সবচাইতে প্রক্রিয়াগত চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব তাঁকেই নিতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর ফৌচি বলেন, জনগণ পরামর্শ বা উপদেশ না মানায় পরিস্থিতি এখনো বহুলাংশে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তিনি বলেন, জো বাইডেনের নেতৃত্বে আমরা আশ্বস্ত হতে পারি যে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসব, তবে কিছুটা সময় লাগবে। মঙ্গলবার মধ্য ক্রোয়েশিয়ায় 6.4 মাত্রার ভূকম্পন আঘাত হানলে 12 বছরের একটি মেয়ে সহ 7 জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি ধসে পড়ে এবং চাপা পড়ে অন্তত 20 জন আহত হয়েছেন। পার্শ্ববর্তী দেশগুলিতেও ভূকম্পন অনুভূত হয়েছে। 25,000 লোকের বসবাস পেট্রিনা ছিল ভূকম্পনের কেন্দ্রবিন্দু, যে শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ এবং অন্যান্য মন্ত্রীরা একসঙ্গে উপদ্রুত এলাকা সফর করেন। ক্রোয়েশিয়ার সেনাবাহিনী উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তা করছে। ক্রোয়েশিয়ার সংবাদ মাধ্যম হিনা জানায়, সার্বিয়া, স্লোভেনিয়া, অস্ট্রিয়া ও বসনিয়া সহ 12টি দেশে এই ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতে মাত্র 100 করোনা সংক্রমণ ধরা পড়লে সেদেশের সরকার বিশ্বের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে ভাইরাসকে রোখা যায়নি। শহরে বন্দরে সেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। বর্ষ শেষে ভারত এখন করোনা মহামারীতে বিশ্বের দ্বিতীয় নিকৃষ্টতম দেশ, যে মহামারী পৃথিবীর অন্যতম জনবহুল দেশের জন্য এনেছে বিপর্যস্ত অর্থনীতি এবং নানাবিধ নিরাপত্তা সম্পর্কিত চ্যালেঞ্জ। এবছরের এই সংকটজনক পরিস্থিতি একদা উজ্জীবিত ভারতের অর্থনীতিতে এনেছে মন্দাভাব এবং চীনের সঙ্গে সীমান্তে সামরিক সংঘাত। লক্ষ লক্ষ জনগণ চাকরি হারিয়েছেন, শত শত ক্ষুদ্র ব্যবসা এবং শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। নতুন দিল্লির অর্থনীতিবিদ অরুণ কুমার যেমন বলেছেন, বিশ্বের কোথাও কেউ দেখেনি অনাহারে চাকরি হারিয়ে কোনো অর্থ ছাড়া লক্ষ লক্ষ মানুষের গ্রামের পথে ক্লান্ত পায়ে হেঁটে যাওয়া। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্ত রাজ্য ক্যালিফোর্নিয়ায় যে ঘরে থাকবার নির্দেশ দেওয়া হয়েছিল, দুটি অঞ্চলে অব্যাহত সংক্রমণের কারণে সেই নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে। গভর্নর গেভিন নিউসাম বলেছেন, ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে যে নিষেধাজ্ঞা 3 সপ্তাহ আগে আরোপ করা হয়, এটা সুস্পষ্ট যে হাসপাতালগুলি ভর্তি বা ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়াতে আমাদের আবারও সেই ঘরে থাকবার নিষেধাজ্ঞা বাড়াতে হবে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে যারা জরুরি সেবার জন্য হাসপাতালে যাচ্ছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিতান্তই বিরল।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে 31 ডিসেম্বরের রাতে এবং নববর্ষের প্রহরে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদন শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর কাছে।
31st নাইট পালনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তরফে বলা হয়েছে, করোনার কারণে এবার 31st নাইট হবে সীমিত এবং ঘরোয়া পরিবেশে। স্বাস্থ্যবিধি না মেনে কোনো অনুষ্ঠান করা যাবে না, এটাও জানিয়ে দেওয়া হয়েছে। উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানও করা যাবে না। ডিএমপি বলেছে, উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ঐতিহ্য বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। কতিপয় ব্যক্তি আনন্দের আতিশয্যে পটকাবাজি, আতশবাজি, অশুভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই অবস্থায় আগামী 31 ডিসেম্বর রাতে সকল প্রকার পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি চালানো অথবা যে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ করা থেকে জনসাধারণকে বিরত থাকতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত 8টার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সন্ধ্যা 6টার পর ঢাকা মহানগরীতে কোনো মদের দোকান খোলা রাখা যাবে না। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 31st নাইটে কোনো উচ্ছৃঙ্খল আচরণ সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন। বলেছেন নিরাপত্তা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবাংলায় বর্ষবরণের রাতে নজরদারি বাড়ানো হচ্ছে। শুনুন কলকাতা থেকে পরমাশিস খুশরায়ের বিস্তারিত রিপোর্ট।
আগামীকাল 31 ডিসেম্বর রাত 12টার পর অর্থাৎ বর্ষবরণের রাতে নাকা তল্লাশির পাশাপাশি যত্রতত্র গাড়ি পরীক্ষা বাড়ানো হচ্ছে রাতে নজরদারিও। বর্ষ শেষ বা বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তা ও নজরদারি আটোসাটো করতে চলেছে বৃহত্তর কলকাতার বিধাননগর পুলিশ কমিশনারেট। এবারে করোনা পরিস্থিতিতে তৈরি সরকারের নিয়ম যাতে সকলে মেনে চলেন সেদিকে কড়া নজর থাকবে বলে দাবি পুলিশের। গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ভিড় নিয়ন্ত্রণে বেশ কিছু নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন রেস্তোরাঁ, বিনোদন পার্কের কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সেখানে করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ জোর দেওয়ার কথা বলেছে পুলিশ। এবছর পরিস্থিতি ভিন্ন। কোভিড আবহে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর ইকো পার্ক খুলেছে। তুলনায় কম হলেও ভিড় বাড়তে শুরু করেছে। বড়দিনে ইকো পার্কে গিয়েছিলেন প্রায় 56,000 দর্শক। গত কয়েকদিনে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে ইকো পার্কে। ফলে বর্ষ শেষ বা বর্ষবরণকে ঘিরে সেই ভিড় বাড়তে পারে বলেই অনুমান কলকাতা পুলিশের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার প্রতিবাদকারী সংসদ ভেঙে দেবার সিদ্ধান্ত বদলাতে এবং আগাম নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করেই প্রতিবাদকারীরা সংসদ ভেঙে দেয়া অসাংবিধানিক জানিয়ে বিক্ষোভ দেখান। পুলিশের পক্ষ থেকে 10,000 লোকের প্রতিবাদের কথা জানানো হয়। পুলিশের মুখপাত্র বসন্ত বাহাদুর কানওয়ার বলেছেন, আমরা 10,000 প্রতিবাদকারীদের এই বিক্ষোভ সতর্কতার সঙ্গে প্রতিরোধ করেছি। যান্ত্রিক মেরামত, সংযোজন এবং দীর্ঘ প্রতীক্ষা শেষে আবারও আকাশে উড়ল বোয়িং ম্যাক্সের বিমান। পরপর দুটি মর্মান্তিক দুর্ঘটনা এবং বহু শত যাত্রীর মৃত্যুর পর সিভিল এভিয়েশন এই বিশেষ বিমান উড়ান নিষিদ্ধ করে দিয়েছিল। মঙ্গলবার সকাল 10:40 মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয় এই বিমানের আবার পথ চলা। খুব শীঘ্রই আরো 34টি বিমান আকাশে উঠবে। এই অত্যাধুনিক বিমানকে বিশেষ যন্ত্রপাতি সংযোজন করে আরো চৌকুশ করে তোলা হয়েছে এবং ফাইজার বায়োনটেক ভ্যাকসিন সংরক্ষণে প্রয়োজন পড়ে হিমাঙ্কের নিচে তাপমাত্রা। এখন প্রথমবারের মতো এসব ভ্যাকসিন এই তাপমাত্রার সঙ্গে সঙ্গতি রেখে বিতরণ করাটা রীতিমতো কর্তৃপক্ষের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এসব ভ্যাকসিন সংরক্ষণের প্রধান উপাদান হচ্ছে ড্রাই আইস বা শুকনো বরফ, যে বরফ হিমাঙ্কের নিচে 78 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা হতে পারে। ওহায়োর গেম অ্যান্ড সন্স এই ড্রাই আইসের প্রস্তুতকারী সংস্থা। ফাইজার ভ্যাকসিন তাপমাত্রার 70 ডিগ্রির নিচে রাখার প্রয়োজনে এবং পরিবহনের কারণে এই সংস্থার প্রস্তুতকৃত আইসের সমাদর এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই কোটি কোটি ভ্যাকসিনের জন্য আইস সরবরাহ করতে কোম্পানিটি হিমশিম খাচ্ছে। এক কথায় বলা যায়, করোনা যেন ভাগ্যের দরজা খুলে দিয়েছে তাদেরকে এই দুঃসময়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে ঢাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে এই ভ্যাকসিন ব্যবহারে ব্রিটিশ সরকারের ছাড়পত্র পাওয়ার পর জনমনে কিছুটা স্বস্তিও ফিরেছে, কারণ বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিন আনার ব্যাপারে চুক্তি করেছে, যদিও সরাসরি নয়। ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে 3 কোটি ডোজ টিকা জানুয়ারিতে ঢাকায় পৌঁছাবে এমনটাই বলা হচ্ছে। সিরাম ইনস্টিটিউট ইতিমধ্যেই ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞানীদের মতে মডার্না ও ফাইজারের ভ্যাকসিনের তুলনায় অক্সফোর্ডের ভ্যাকসিনটি সংরক্ষণ ও পরিবহন সহজ। এই ভ্যাকসিনটি কমপক্ষে 6 মাসের জন্য 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে। প্রবাসে অবস্থানরত বাংলাদেশের 2 অণুজীব বিজ্ঞানী ও ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর বিজন কুমার শীল ও ডক্টর খন্দকার মেহেদী আকরাম স্পষ্ট করেই বলেছেন, বিলেতে শনাক্ত করোনা ভাইরাসের নতুন প্রজাতিকে কোনোভাবেই এক করে দেখা যাবে না। বাংলাদেশে নতুন প্রজাতি চিহ্নিত করার কোনো সুযোগও নেই। জিন পরীক্ষার সক্ষমতা অর্জন করেনি বাংলাদেশ। নতুন এই প্রজাতি বাংলাদেশে এসেছে কিনা তাও নিশ্চিত করে বলা সম্ভব না। এই অবস্থায় বিজ্ঞানীরা বলছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বিপদ আসার আগেই বাংলাদেশকে সক্ষমতা অর্জন করতে হবে। চলমান করোনাতে নতুন প্রজাতির করোনা 70% বেশি গতিতে সংক্রমণ ছড়ায়। ইতিমধ্যেই বিশ্বব্যাপী এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। 50টিরও বেশি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ এখনও চালু রেখেছে, তবে বেশ কিছু শর্ত আরোপ করেছে। ওদিকে করোনা ভাইরাসে গত একদিনে আরও 22 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 1235 জন। বাংলাদেশে এ পর্যন্ত সরকারি হিসেবে মারা গেছেন 7531 জন, শনাক্ত হয়েছেন 512,496 জন, সুস্থ হয়েছেন 456,070 জন, নমুনা পরীক্ষা হয়েছে 32,14,344টি। হাসপাতালে নয়, বাড়িতেই বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন, যার কোনো সঠিক তথ্য স্বাস্থ্য দপ্তরে নেই। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী হাজারখানেক বাংলাদেশি সহ কমপক্ষে 10,000 জন বিভিন্ন দেশের নাগরিক বসনিয়ার সীমান্ত এলাকার ক্যাম্প এবং জঙ্গলে তীব্র শীতের মধ্যে আটকা পড়ে আশ্রয় নেয়। যে সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম। দুটি সংস্থার সদ্য প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বরফাচ্ছন্ন তীব্র শীতের মধ্যে অভিবাসন প্রত্যাশীদের অবস্থানকে মানবেতর এবং সমূহ জীবনহানি ঝুঁকির পরিস্থিতি হিসেবে উল্লেখ করে বসনিয়ার সরকারের প্রতি তাদের আশ্রয় প্রদানের ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানানো হয়েছে। বসনিয়ার সীমান্ত এলাকায় এবছরের গোড়ার দিক থেকে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা জড়ো হতে থাকেন। আইএম গত এপ্রিলেই কমপক্ষে 7টি ক্যাম্প স্থাপন করে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেয়, বাকিরা জঙ্গলে এবং পরিত্যক্ত ভবনগুলোতে আশ্রয় নিয়েছেন। বসনিয়ায় বাংলাদেশের কোনো দূতাবাস নেই। নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাস থেকে বসনিয়ার সরকারের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। জাতিসংঘ এবং মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো জানিয়েছে, ডিসেম্বরের 3rd সপ্তাহে বসনিয়ার লিপায় স্থাপিত জরুরি ক্যাম্পটিতে আগুন লাগা এবং বন্ধ হয়ে যাওয়ায় দুরবস্থা চরমে পৌঁছেছে। বন্ধ হয়ে যাওয়া ওই ক্যাম্পেও 500+ অভিবাসন প্রত্যাশী মানুষ আটকা পড়েছেন। এছাড়া উনা সানার ক্যান্টনের একটি ক্যাম্পও বন্ধ হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো নতুন কোন অভিবাসীকে ওইসব দেশগুলোতে আর প্রবেশ করতে দেয়া হবে না মর্মে সীমান্ত বন্ধ করে দেয়, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউনিসিয়ার অবশ্য বলছে, সব বাধা বিপত্তি উপেক্ষা করে এবছরের প্রথম 8 মাসে 3,400 জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি ইউরোপে পৌঁছেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
2020 সালের শুরুতে সারা পৃথিবীর সব দেশের সব মানুষের মতোই পশ্চিমবঙ্গবাসীরাও দুহাত তুলে নতুন বছরকে আবাহন করেছিল, কিন্তু তার মাত্র কয়েক মাসের মধ্যেই করোনা ভাইরাসের আক্রমণে সব আনন্দ মিলিয়ে গেল। পশ্চিমবঙ্গে প্রথম দিকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা কম থাকলেও আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে এবং সম্পূর্ণ লকডাউন করেও তাকে পুরো রুখতে পারা যায়নি। তবে সরকার অসম্ভব গুরুত্বের সঙ্গে রোগটিকে নিয়ে তার সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা, পরিচর্যার ব্যবস্থা, শুশ্রূষার ব্যবস্থা করে গিয়েছে। বেশ কয়েকটি হাসপাতালে কোভিডের আলাদা ওয়ার্ড রাখা হয়েছে। বিশেষ করে 2টি সরকারি হাসপাতালে বেলেঘাটার ইনফেকশাস ডিজিজ বা আইডি হাসপাতাল এবং দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতাল পুরোপুরি কোভিড আক্রান্ত রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে। সেখানে রোগীদের চিকিৎসা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তাছাড়া স্বাস্থ্য দপ্তরের লোকেরা আক্রান্ত প্রতিটি ব্যক্তির বাড়িতে ফোন করে করে খবর নিয়েছেন এবং তাদের বাড়ি স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় পৌরসভা থেকে আক্রান্তদের বাড়িতে হোম ডেলিভারির খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, হাসপাতালে ভর্তি করা এবং অন্যান্য যে কোনো সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়ার এরকম সরকারি নজির অন্তত এর আগে কখনো দেখা যায়নি। করোনার প্রকোপ যখন তুঙ্গে, সেই সময় পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো পড়েছিল। সেই সময় কালীপুজো, দেওয়ালি সব একসঙ্গে, কিন্তু উৎসবের এই সময়টা হাইকোর্টের কড়া নির্দেশে অত্যন্ত সংযমের সঙ্গেই পালিত হয়েছে। কোনো পুজো মণ্ডপের ভেতরে বেশি লোককে ঢুকতে দেওয়া হয়নি, দর্শকদের অনেক দূর থেকে প্রতিমা দর্শন করতে হয়েছে, বিসর্জন হয়েছে সব রকম জাঁকজমক বাদ দিয়ে। ঈদ এবং আরও কিছু ধর্মীয় অনুষ্ঠান যথেষ্ট সংযত থেকে পালিত হয়েছে, কিন্তু বড়দিনের সময় খ্রিস্টানরা যদিও খুবই নীরবে নিজেদের মতো করে যীশু খ্রিস্টের জন্মদিনের ধর্মীয় অনুষ্ঠান পালন করেছেন, কিন্তু কলকাতা এবং মফস্বলের আমোদ পিপাসু জনতা করোনার বিধিনিষেধ সব উড়িয়ে দিয়ে ভিড় করেছে। দেখে শুনে কলকাতা হাইকোর্ট আজ আবার রায় দিয়েছে নতুন বছরের উৎসব নিউ ইয়ার্স ইভ অত্যন্ত সতর্কতার সঙ্গে পালনের ব্যবস্থা করার দিকে প্রশাসন যেন নজর রাখে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ কর্তাদের হাইকোর্ট এ ব্যাপারে নির্দেশ দিয়েছে আদালতের রায় মেনে চলার ব্যবস্থা করতে। এই মারণ রোগের মধ্যেই ভোটের দামামা বেজে উঠেছে। আগামী বছর এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের ওপর এখন বিজেপির নজর পড়েছে, যেভাবেই হোক এই রাজ্য দখল করতে হবে। তৃণমূলও শাসন ক্ষমতা বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে। এই দুই পার্টির রাজনৈতিক দ্বন্দ্ব এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় প্রায় প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। তৃণমূল সরকারের অভিযোগ, রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের এবং শাসক দলের হয়ে কাজ করছেন। রাজ্যপালের পাল্টা যুক্তি, তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করছেন মাত্র। একই রকম সংঘর্ষ শুরু হয়েছে বিশ্বভারতীর উপাচার্যের বিভিন্ন নির্দেশকে কেন্দ্র করে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একের পর এক এমন সব নির্দেশ দিচ্ছেন যা শান্তিনিকেতনের পুরনো আশ্রমিকদের দিশাহারা অবস্থায় ফেলে দিচ্ছে। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গেও তাঁর দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয়ে বিজেপি কব্জা করার চেষ্টা করছে এবং তারা অমর্ত্য সেনের মতো শ্রদ্ধেয় মানুষকে অপমান করতে ছাড়ছে না। এর মধ্যেই তৃণমূল থেকে বেশ কিছু ছোট বড় নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক এই উত্তপ্ত পরিবেশের মধ্যেই পশ্চিমবঙ্গ দুজন সন্তানকে হারিয়েছে। ভারতরত্ন উপাধিতে সম্মানিত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং দাদাসাহেব ফালকে পুরস্কার ভূষিত প্রাক্তন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এই অবস্থায় সকলের মতো এই রাজ্যের অধিবাসীদেরও একান্ত প্রার্থনা, আসছে বছর যেন অন্তত কিছু সুসংবাদ ও কিছু সুদিন বয়ে আনে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের দুর্নীতি সংবাদ সংগ্রহের সময় বগুড়ার দুই সাংবাদিককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহত দুই সাংবাদিক হলেন সময় টেলিভিশনের বগুড়ার স্টাফ রিপোর্টার মাজেদ রহমান এবং ক্যামেরাম্যান রবিউল ইসলাম রবি। এ ঘটনায় বগুড়া সদরের সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ অভিযোগ করে বলেন,
বিষয়ে ইতিপূর্বে আগের ডিসি সাহেবের কাছে আমি লিখিত ভাবে অভিযোগ করি, সরকারের নীতিমালা লঙ্ঘন করে গরিবের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ঘর এই সমস্ত ঘরে টাকা লোপাট করছে। সাংবাদিক সত্য উদ্ঘাটনের জন্য তারা গিয়েছিল এবং সত্য উদ্ঘাটনের জন্য তারা যখন এলাকার লোকজন তাদের বিবরণ দিতেছিল তখন তাদেরকে লোক লিলিয়ে দিয়ে এই জন্য তার লোক লাগিয়ে দিয়ে আক্রমণ করে যাতে খবর পরিবেষ্ট না হয়।
ঘটনার বর্ণনা দিয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন,
ঘটনাতে এনারা দুজন গেছিল, ওইখানে নিম্নমানের কাজ হচ্ছে বিধায়, এটা যখন বলছে তখন এখানকার মেম্বারও আসছিল, বোধহয় মেম্বারের সঙ্গে কথা বলতেছিল, এই ফাঁকে কোন ছেলে জানিনাম নাকি পয়সা মারছে।
মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ভূমিহীনদের জন্য বগুড়া জেলায় 1452টি ঘর তৈরি করা হচ্ছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ রয়েছে 1,71,000 টাকা। এই ঘরগুলো নির্মাণের সময় থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে মারাত্মক করোনা ভাইরাসটি ক্রমাগত বাড়তে থাকায় মানুষ স্বজনদের সাথে ঘরে বসে খাওয়ার সময় অথবা বিমানে করে ভ্রমণের সময় তাদের প্রতিদিনের ঝুঁকিগুলি খুঁজে বের করার জন্য COVID-19 সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলোর উপর নির্ভর করতে চাইছেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জুলি তাবাহ তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে পেনসিলভানিয়ার কার্নেগি মেলন ইউনিভার্সিটির দুই কলেজ শিক্ষার্থী একটি ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করেছে যা বিশ্বজুড়ে প্রতিটি দেশে COVID-19 আক্রান্ত মৃতের সংখ্যা সম্পর্কিত রিয়েল টাইম ডেটা একটি ক্লিক করলেই দেখিয়ে দেবে। কোভিড ভিজুয়ালাইজার এই অ্যাপ স্রষ্টা নাভিদ মামুন বলেন,
Basically, go on the website, you'll see a globe of the entire world, and you can click on any country in the world and you'll get the
মূলত আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান সমগ্র বিশ্বের একটি গ্লোব দেখতে পাবেন এবং আপনি বিশ্বের যে কোনো দেশে ক্লিক করলে আপনি সেই দেশ বা অঞ্চলের সর্বাধিক আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা এবং এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও দেখতে পাবেন। তারা বলেছে যে তাদের কোভিড ভিজুয়ালাইজারটি প্রথম অ্যাপ্লিকেশন যা COVID-19 সংক্রান্ত একেবারে আপ টু দ্য মিনিট তথ্য ত্রিমাত্রিক বিন্যাসে উপস্থাপন করে। আরেকজন অ্যাপ স্রষ্টা কোভিড ভিজুয়ালাইজার গ্যাব্রিয়েল রাস্কিন বলেন, অন্যান্য কিছু কিছু ডেভেলপার 2D অর্থাৎ দ্বিমাত্রিক মানচিত্রের সাহায্যে এই তথ্য দেখাচ্ছেন, তবে আমরা বিশ্বাস করি যে 3D মাত্রায় সমস্ত কিছু দেখতে সক্ষম হলে এটা বোঝা অনেক সহজ হয়। রোড আইল্যান্ডে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটির চিকিৎসক লিজ গোল্ডবার্গ এবং মেগান রাইনি আরো একটি অ্যাপ তৈরি করেছেন। আমার কোভিড রিস্ক অথবা মাই কোভিড রিস্ক নামক অ্যাপ্লিকেশনটি কিছু কিছু নির্দিষ্ট পরিস্থিতি ও ইভেন্টগুলিতে মানুষ কিভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে সেই ঝুঁকি নির্ধারণে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছিল। ব্রাউন ইউনিভার্সিটির জরুরি মেডিসিন চিকিৎসক এবং অ্যাপ স্রষ্টা লিজ গোল্ডবার্গ বলেন,
The idea of this app is that before you go to the event, you can put in all the things you know that you might encounter, such as how many people are there, whether masks will be worn, how big the space is, and what type of activities you'll be doing, and then you get an idea of what.
এই অ্যাপ্লিকেশনটির মূল বৈশিষ্ট্য হলো যে কোনো ইভেন্টে যাওয়ার আগে আপনি কি ধরনের ঝুঁকির মুখোমুখি হতে পারেন, সেখানে কয়জন লোক আছেন বা যাবেন, সবাই মাস্ক পরবে কিনা, স্থানটি কত বড় হবে এবং কি কি কাজ আপনি সেখানে করবেন তার উপর নির্ভর করবে। এবং তারপরে আপনি এই ইভেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে কোভিড দ্বারা আক্রান্ত হওয়ার আপনার কতটা ঝুঁকি থাকবে সে সম্পর্কে একটি ধারণা পাবেন। চিকিৎসকরা বলছেন যে তারা তাদের জীবনে যে কাজটি করতে চান তা হল ঝুঁকি নিরূপণে লোককে সহায়তা করা। ব্রাউন ইউনিভার্সিটির জরুরি মেডিসিন চিকিৎসক এবং অ্যাপ স্রষ্টা মেগান রানি বলেন, জরুরি চিকিৎসক হিসেবে ডক্টর গোল্ডবার্গ এবং আমাকে আমাদের বন্ধুরা এবং পরিবার জিজ্ঞাসা করেছিলেন যে এই অ্যাপটি নিরাপদ কিনা, এবং আমরা আমাদের বিজ্ঞানের জ্ঞানের উপর ভিত্তি করে যতটা অনুমান আমরা করতে পারি সেটাই তাদের জানানোর চেষ্টা করেছি। অধ্যাপক রজত মিত্তাল বায়ুবাহিত সংক্রমণ মাধ্যমে কোভিড নাইনটিন সংক্রমণের ঝুঁকি পূর্বাভাস দেওয়ার জন্য একটি ফর্মুলা অথবা সূত্র তৈরি করেছেন। অধ্যাপক মিত্তাল বলেন, তার সূত্রটি কোনো অ্যাপে রূপান্তর করছেন না। অ্যাপ্লিকেশনগুলি আপনার দোকানে যাওয়ার বা বন্ধুদের সাথে দেখা করলে আপনি কতটা ঝুঁকি নিচ্ছেন সেটা বলতে পারে, তবে ভাইরাসের সংক্রমণ বিরুদ্ধে এটা কিন্তু কোনো গ্যারান্টি না। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রজত মিত্তাল বলেন,
The power of it is not necessarily to be able to give you an absolute estimate of risk, but more a relative estimate of risk. That
এই অ্যাপ্লিকেশনটির মূল বৈশিষ্ট্য হলো এটি আপনাকে ঝুঁকির একটি নিখুঁত অনুমান দিতে সক্ষম হবে না, তবে ঝুঁকির একটি আপেক্ষিক অনুমান করতে পারবে। যেমন ধরুন, আমি যদি এমন জায়গায় প্রবেশ করি যেখানে 20 জন বনাম 5 জন রয়েছে, তবে আমার ঝুঁকি কত বাড়বে? আপেক্ষিক মানগুলো যথেষ্ট নির্ভরযোগ্য এবং আমার মনে হয় আমরা কিভাবে আমাদের চলাফেরা অথবা মেলামেশা নিয়ন্ত্রণ করব তা নির্ধারণ করতে এটি যথেষ্ট ভালো।
সারা বিশ্ব এই মহামারীর সাথে লড়াই করার সঙ্গে সঙ্গে মানুষ তাদের প্রতিদিনের ঝুঁকিগুলি সম্পর্কে সিদ্ধান্ত নিতে অ্যাপগুলির উপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন থাকতে পারে। প্রায় দুই প্রজন্মের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম যুদ্ধে জড়িত ছিল। 1960 এবং 1970 সালের শুরুতে আমেরিকান সেনাবাহিনী শত্রুপক্ষ জঙ্গলে তাদের যাতায়াত লুকিয়ে রাখতে যে জঙ্গল আচ্ছাদন ব্যবহার করত, সেগুলো ধ্বংস করতে লক্ষ লক্ষ গ্যালন কেমিক্যাল ব্যবহার করে। সেই কেমিক্যালে ব্যবহৃত হয়েছিল অন্য এক ভারী কেমিক্যাল অরেঞ্জ, এবং যাতে মিশ্রিত ছিল ডাইঅক্সিন নামের এক রাসায়নিক, যা আমাদের জানা মতে স্বাস্থ্য এবং পরিবেশগত নানা ধরনের পরিণতি ডেকে আনে। যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম তাদের বৈরিতা প্রশমনে নানা ধরনের প্রয়াস নেয় এবং অবশেষে 1995 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। দুটি দেশ আজ জোরালো ব্যবসা এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য সেবা, নিরাপত্তা এবং যুদ্ধ পরবর্তী সমস্যার মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা করে চলেছে। পরিবেশগত সমাধান এবং ভারী কেমিক্যাল অরেঞ্জের কারণে সৃষ্ট সবচাইতে ক্ষতিগ্রস্ত এলাকায় রাসায়নিক অপসারণের বিষয়টি তখন অগ্রাধিকার পায়। ভিয়েতনাম সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID-র মাধ্যমে ডাইঅক্সিন কেমিক্যালে সবচাইতে ক্ষতিগ্রস্ত দা নাং বিমানবন্দরটি সম্পূর্ণ রসায়নমুক্ত করতে সম্মত হয়। সেই অপসারণের কাজটি শেষ হল 2018 সালে। অপসারণের তালিকায় এরপর ছিল বিএন হোয়া বিমান ঘাঁটি এলাকা, যেখানে ভিয়েতনাম যুদ্ধের তথাকথিত অরেঞ্জ কেমিক্যাল সরবরাহ এবং সংরক্ষণ করা হতো, এবং সেই বিমান ঘাঁটি এলাকায় ছিল বাদবাকি ডাইঅক্সিন কেমিক্যালের সর্ববৃহৎ মজুদ। USAID-র হিসাব অনুযায়ী সার্বিক অপসারণ উদ্যোগ শেষ হতে 10 বছরের বেশি সময় লেগে যাবে। এবছরের নভেম্বরের শেষ ভাগে জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা রবার্ট ওব্রায়েন ঘোষণা করেন, USAID বিএন হওয়া বিমান ঘাঁটি কেমিক্যাল মুক্তকরণ বাবদ অতিরিক্ত $2 কোটি সহায়তা দেবে, যার ফলে যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ গিয়ে দাঁড়াবে $11 কোটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, অতীতে আমরা যুদ্ধক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে লড়েছি, তবে আজ আমাদের নিরাপত্তা সম্পর্ক শুধুই সহযোগিতার। সেই থেকেই আমরা মিলিত স্বার্থ, মিলিত শ্রদ্ধাবোধের উপরে আমাদের বন্ধুত্ব গড়ে তুলেছি এবং অতীতের তিক্ততা ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছি। যুক্তরাষ্ট্র ভিয়েতনামের যুদ্ধজনিত সকল সমস্যা নিরসনে ভিয়েতনাম সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সেই সঙ্গে দুটি দেশের অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা সম্পর্ক জোরদার করা অব্যাহত রাখবে। বিএন হোয়া এবং দ্য নাং বিমান ঘাঁটিতে ডাইঅক্সিন কেমিক্যালস অপসারণে USAID-র প্রয়াস দুটি দেশের মিলিত আস্থা অর্জনে এবং সহযোগিতার ক্ষেত্রে এবং যুক্তরাষ্ট্র ভিয়েতনাম সমন্বিত অংশীদারিত্ব জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন ছিল।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Brian Lennon, Anna Mateo, and John Russell. Later, we will present our American history series, The Making of a Nation. But first, here is Brian Lynn.
Belarus and Argentina have launched mass COVID-19 vaccination campaigns using the Russian-developed Sputnik V shots. They are the first countries outside Russia to release the vaccine. The first doses of the Sputnik V vaccine arrived in the former Soviet Republic of Belarus on Tuesday, officials from Russia and Belarus confirmed. A statement by the Belarusian Health Ministry said the first vaccines would be given to medical workers and teachers, as well as others whose jobs require them to come in contact with many people. Individuals will have the right to refuse the vaccine if they wish, the statement added. Hours later, a similar campaign launched in Argentina. The country has so far received 300,000 doses, which officials say will be free and voluntary. President Alberto Fernandez called it the largest vaccination effort in the country's modern history. Medical workers in Argentina were first to receive the Russian-made vaccine. Next in line for the vaccine will be teachers, those with high-risk medical conditions, and people over the age of 60. The Russian-made vaccine requires people to get two shots. Another 19.7 million doses are set to arrive in January and February. Argentina, a country of 45 million people, has recorded nearly 1.6 million cases of COVID-19 and nearly 43,000 deaths. Belarus has reported nearly 190,000 confirmed cases and about 1,400 deaths since the start of the pandemic. But many in the Eastern European nation of 9.4 million people suspect the government is manipulating the count to hide the true numbers. Belarus carried out its own tests with Sputnik V among 100 volunteers and approved the vaccine for use on December 21st. Argentina approved the shots 2 days later. Russia was widely criticized for approving the vaccine in August for use within Russia after it was tested on only a few dozen people. A large-scale study involving tens of thousands of people started shortly after the vaccine received Russian government approval. Russian health officials decided to start offering Sputnik V to people in high-risk groups, such as medical workers and teachers, within weeks of approval. Mass vaccinations with Sputnik V started in Russia this month, even though the vaccine has not yet completed large-scale testing. Belarus expects to vaccinate around 200,000 people with Sputnik V in the first part of its national program, health ministry officials say. Belarus President Alexander Lukashenko has faced months of demands by protesters to resign after an August election they say was fraudulent. He has mainly dismissed COVID-19. His opinions about the pandemic have angered many Belarusians and have fueled continued criticism about his leadership style. Opposition politicians say Lukashenko's government has permitted COVID-19 to spread uncontrollably in jails where thousands of protesters are detained. I'm Brian Lynn.
So far this year in San Francisco, 621 people have died of drug overdoses. This is a record. It is also far greater than the number of COVID-19 deaths in the California city. As of December 27th, that number is 182. The main cause of the drug crisis is the powerful painkiller fentanyl. But the number of overdoses would be far higher without the use of an overdose-reversing medication called Narcan. The drug can be sprayed up the nose to quickly bring someone out of an overdose. The medication was used nearly 3,000 times from January to mid-November to save overdose victims, the San Francisco Chronicle and Associated Press reported. Last year, San Francisco reported 441 overdose deaths, a 70% increase from 2018. And 2019 saw 2,610 possible overdoses prevented by Narcan. The data comes from the city's medical examiner and the Drug Overdose Prevention and Education Project, called DOPE for short. DOPE is a city-funded program that works with San Francisco to carry out its overdose prevention efforts. People who use Narcan are urged to report to DOPE on the number of times they use the drug on overdose victims. The group also records the number of times people return to the program to refill their supply of Narcan. Because this information is largely self-reported, the actual numbers are thought to be higher. San Francisco's overdose crisis worsened when fentanyl hit the city's drug supply. Fentanyl can be 50 to 100 times stronger than the pain medication morphine. The coronavirus pandemic has also worsened the situation. City services, such as housing help and drug treatment, have been disrupted. Nearly 40% of the deaths were reported in two downtown neighborhoods. However, the drug crisis has touched every part of the city. Many people overdosed in low-income apartment buildings and in city-funded hotel rooms for the homeless. Others died alone on sidewalks, in alleyways, and in parks around the city. I'm Ana Mateo.
Imagine you are studying English. Perhaps you are learning new words or expressions. But then you feel the need to check your phone. Perhaps you look on social media. You return to your studies, only to look again at your phone a short time later. This process, when repeated many times, could reduce your ability to learn new material. It is what you might call a bad habit, a custom or repeated action that has a negative effect on you or your goals. Today on Education Tips, we will explore how you can break bad habits, such as repeatedly checking your phone. In an earlier Education Tips story, we explored habits. Habits are ways of dealing with issues in your environment. You often do not think about them. In the earlier report, we discussed how habits are made. Now, a quick reminder for you. James Clear, in his book Atomic Habits, describes a four-step process by which habits are made. These steps are cue, craving, response, and reward. A cue is a signal. It tells your brain to do something, to begin a behavior. A craving is a desire for something. The response, or reaction, is the habit that you perform. The response gives you a reward. Rewards are the end goal of every habit, Clear writes. In our cell phone example, the cue is seeing the cell phone. The craving is the desire or urge to check your phone. The response is checking your phone. The reward might be seeing something interesting on social media, for example. James Clear notes that to break bad habits, you need to think about each step in the habit-making process. To break a habit, he writes, you should think about making the bad habit invisible, unattractive, difficult, and unsatisfying. To make your phone invisible, you could hide it away. To make it unattractive, you could think about why it is a good idea to stop checking the phone. To make phone use difficult, you can increase the space between you and your phone. To make your phone unsatisfying, you could make a habit contract. For example, you could ask a family member to watch your behavior and point out when you check your phone. You could promise to pay that person every time you look at the device while you are studying. Wendy Wood is a psychologist and an expert on habits. In the book Good Habits, Bad Habits, she offers some ideas on how people can cut back on their cell phone use. One suggestion is to wear a wristwatch. This will limit at least one reason for looking at the phone, checking the time. Wood notes the importance of increasing the number of steps you need to take in order to use your cell phone. Silence it, turn it off, switch on your phone's Do Not Disturb mode, she writes. She adds that you can move your phone to a place that is more difficult to reach. For example, you can put your phone inside a backpack. Wood also suggests another way to think about cell phone use. She says you can add a new healthy habit onto your cell phone habit. What about if every time you check your phone, you call one member of your family just to say hello and have a quick chat? She asks. Finally, Wood suggests one kind of reward you could give yourself for not looking at your phone: reading a good book. Today we discussed ideas for reducing your cell phone use, but you can use these ideas to break other behaviors. The important thing to remember is that people can change their habits, but they must think carefully about their surroundings or environment. You might decide to stop doing an action, but if such an action is very easy for you to do, you will probably continue doing it. Habit changes take time, but with patience, planning, and repetition, you can do it. I'm John Russell.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int, or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. The Spanish-American War took place in the late 1800s during the administration of President William McKinley. Harry Monroe and Kay Gallant tell the story of that war.
Unlike other presidents of the late 1800s, William McKinley spent much of his presidency dealing with foreign policy. The most serious problem involved Spain. Spain ruled Cuba at that time. Cuban rebels had started a fight for independence. The Spanish government promised the Cuban people equal rights and self-rule, but in the future. The rebels did not want to wait. President McKinley felt Spain should be left alone to honor its promises. He also felt responsible for protecting the lives and property of Americans in Cuba. When riots broke out in Havana, he ordered the battleship Maine to sail there. One night in early 1898, a powerful explosion sank the Maine. More than 250 American sailors died. There was some evidence the explosion was caused by an accident in the ship's fuel tanks, but many Americans blamed Spain. They demanded war to free Cuba and make it independent.
President McKinley had a difficult decision to make. He did not want war. As he told a friend, "I fought in our civil war. I saw the dead piled up. I do not want to see that again." But McKinley also knew many Americans wanted war. If he refused to fight Spain, his Republican Party could lose popular support. So, he did not ask Congress for a declaration of war right away. He sent a message to the Spanish government instead. McKinley demanded an immediate ceasefire in Cuba. He also offered his help in ending the revolt. By the time Spain agreed to the demands, McKinley had made his decision. He asked Congress for permission to use military force to bring peace to Cuba. Congress agreed. It also demanded that Spain withdraw from Cuba and give up all claims to the island. The president signed the congressional resolution. The Spanish government immediately broke relations. On April 25, 1898, the United States declared war on Spain.
The American Navy was ready to fight. It was three times bigger than the Spanish Navy. It also was better trained. A shipbuilding program begun 15 years earlier had made the American Navy one of the strongest in the world. Its ships were made of steel and carried powerful guns. Part of the American Navy at that time was based in Hong Kong. The rest was based on the Atlantic coast of the United States. Admiral George Dewey commanded the Pacific Fleet. Dewey had received a message from the Assistant Secretary of the Navy, Theodore Roosevelt. If war broke out, it said, he was to attack the Spanish naval force in the Philippines. The Spanish force was commanded by Admiral Patricio Montojo.
The American fleet arrived in Manila Bay on May 1st. It sailed toward the line of Spanish ships. The Spanish fired first. The shells missed. When the two naval forces were 5,000 meters apart, Admiral Dewey ordered the Americans to fire. After 3 hours, Admiral Montojo surrendered. Most of his ships were sunk. 400 of his men were dead or wounded. American land forces arrived several weeks later. They captured Manila, giving the United States control of the Philippines.
Dewey was suddenly a hero. Songs and poems were written about him. Congress gave him special honors. A spirit of victory spread across the nation. People called for an immediate invasion of Cuba. Unlike the Navy, America's army was not ready to fight. When war was declared, the army had only about 25,000 men. Within a few months, however, it had more than 200,000. The soldiers trained at camps in the southern United States. One of the largest camps was in Florida. Cuba is just 150 kilometers off the coast of Florida.
2 weeks after the Spanish-American War began, the Army sent a small force to Cuba. The force was ordered to inspect the north coast of Cuba and to take supplies to Cuban rebels. That invasion failed. But the second one succeeded. 400 American soldiers landed with guns, bullets, and supplies for the rebels. Next, the army planned to send 25,000 men to Cuba. Their goal was the port of Santiago on the south coast. American ships had trapped a Spanish naval force there earlier. One of the commanders of the big American invasion force was Theodore Roosevelt. Roosevelt had resigned as Assistant Secretary of the Navy when the war started. He organized a group of horse soldiers. Most of the men were cowboys from America's Southwest. They could ride and shoot well. Some were rich young men from New York who simply shared Roosevelt's love of excitement. The group became known as Roosevelt's Rough Riders.
As the Americans landed near Santiago, Spanish forces withdrew to positions outside the city. The strongest force was at San Juan Hill. The Spanish soldiers used smokeless gunpowder. This made their artillery hard to find. The Americans did not have the smokeless powder, but they had Gatling machine guns, which poured a stream of bullets at the enemy. When the machine guns opened fire, American soldiers began moving up San Juan Hill. Several American reporters watched. Later, one of them wrote this report: "I have seen many pictures of the charge on San Juan Hill, but none seem to show it as I remember it. In the pictures, the men are running up the hill quickly in straight lines. There seem to be so many men that no enemy could stand against them." "In fact," said the reporter, "there were not many men, and they moved up the hill slowly, in a close group, not in a straight line. It seemed as if someone had made a terrible mistake. One wanted to call to these few soldiers to come back."
The American soldiers were not called back. They reached the top of San Juan Hill. The Spanish soldiers fled. "All we have to do," an American officer said, "is hold on to the hill, and Santiago will be ours." American Commander General William Shafter sent a message to Spanish Commander General José Toral. Shafter demanded Toral's surrender. While he waited for an answer, the Spanish naval force tried to break out of Santiago Harbor. The attempt failed, and the Americans took control of the port. The loss destroyed any hope that Spain could win the war. There was now no way it could send more soldiers and supplies to Cuba. General Toral agreed to a short ceasefire so women and children could leave Santiago. But he rejected General Shafter's demand of unconditional surrender. American artillery then attacked Santiago. General Toral defended the city as best he could. Finally, on July 17th, he surrendered. The United States promised to send all his soldiers back to Spain.
In the next few weeks, American forces occupied Puerto Rico and the Philippine capital of Manila. America's war with Spain was over. It had lasted just 10 weeks. The next step was to negotiate terms of a peace treaty. The negotiations would be held in Paris. The victorious United States demanded independence for Cuba. It demanded control over Puerto Rico and Guam, and it demanded the right to occupy Manila. The two sides agreed quickly on the terms concerning Cuba, Puerto Rico, and Guam, but they could not agree on what to do about the Philippines. Spain rejected the American demand for control. It did not want to give up this important colony. Negotiations on this point of the peace treaty lasted for days.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.